चैतन्य प्रभो नित्यानन्द श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
जय सच्चिदानंद गौर हरि नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धाम दाय नगर ग्राम तारिने नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पोतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारंभे आमी आमार परमाराध्य गुरुदेव इस्कन अर्थात अंतर्जाति कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री और इस्कन गवर्निंग बॉडी कमिश्नर अन्यतम सदस्य ओं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमा जयप्त गोस्वामी श्रील गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे ताहितुकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादे श्री पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं उपस्थित सकल सज्जन भक्तमंडली आपनादेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर हेतुकी आशीर्वाद प्रार्थना करछि हरे कृष्ण। तो आज के आमरा श्री चैतन्य चरितामृत मध्यलीला नवम परिच्छेदेर श्री चैतन्य महाप्रभुर दक्षिण भारतेर तीर्थ पर्यटन विषय वस्तु 32 नम्बर श्लोक थेके अध्ययन करे श्रवण करब। हरे कृष्ण। राम रामेति रामेति रमे रामे मनोरमे सहस्र नाम भी तुल्यम राम नाम बरानने। महादेव पार्वती के बोलें हे बरानने राम राम बोले मनोरम जे नाम ताते आमी रमन आनंद लाभ करी एक्टी राम नाम सहस्र विष्णु नामेर तुल्य। ए श्लोकटी पद्मपुराणे उत्तरखंडेर बृहत विष्णु सहस्र नाम स्तुत्र थेके उद्धृत हयेछे। सहस्र नाम नाम पुण्यनां त्रिरावृत्या तु यत फलम् एकावृत्या तु कृष्णस्य नामैकं तत प्रजच्छति। विष्णुर पवित्र सहस्र नाम तीन बार पाठ करले जे फल है एक बार मात्र कृष्ण नाम उच्चारण करले से फल लाभ है। ब्रह्मांड पुराणेर ए श्लोकटी श्रील रूप गोस्वामीर लघु भागवतामृते पावा जाए এক রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য। সুতরাং তিনবার রাম নামের ফল একবার কৃষ্ণ নামেই পাওয়া যায়। এই বাক্যে কৃষ্ণ নামের মহিমা অপার, তথাপি লইতে নারী শুন হে তুতার। ইষ্ট দেব রাম তাঁর নামে সুখ পাই, সুখ পাইয়া রাম নাম রাত্রি দিন গাই। এভাবে কৃষ্ণ নামের অপার মহিমা কীর্তন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি সেই নাম নিতে পারি না। তার কারণ হল শ্রীরামচন্দ্র আমার ইষ্টদেব, তাই তাঁর নাম গ্রহণে আমি আনন্দ আস্বাদন করতাম, আর সেই আনন্দ আস্বাদন করে আমি রাত্রি দিন রাম নাম কীর্তন করতাম। তোমার দর্শনে যবে কৃষ্ণ নাম আইল, তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল। তোমাকে দর্শন করে যখন আমার জিহ্বায় কৃষ্ণনাম স্ফুরিত হল, তখন আমার হৃদয়ে কৃষ্ণনাম মহিমা প্রকাশিত হল। সেই কৃষ্ণ তুমি সাক্ষাৎ ইহা নির্ধারিল, এত কহি বিপ্র প্রভুর চরণে পড়িল। তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, তা আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি। এই বললে সেই ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভু চরণে পতিত হলেন। তাঁরে কৃপা করি প্রভু চলিলায় আর দিনে, বৃদ্ধ কাশী আসি কইল শ্রী বদরশনে। সেই ব্রাহ্মণকে কৃপা করে শ্রীচৈতন্য মহাপ্রভু তারপরের দিন সেখান থেকে বিদায় নিলেন এবং বৃদ্ধ কাশীতে এসে মহাদেবের দর্শন করলেন। বৃদ্ধ কাশীর বর্তমান নাম বৃদ্ধাচলম। তা আর্কট জেলায় ভেলার নদীর উপনদী মণিমুখের তীরে অবস্থিত। কেউ কেউ কালহস্তিপুরকে বৃদ্ধ কাশী বলেন। রামানুজাচার্যের মাসির পুত্র গোবিন্দ অনেকদিন পর্যন্ত এই শিবের সেবা করেন। তাহা হইতে চলি আগে গেলা এক গ্রামে, ব্রাহ্মণ সমাজ তাহা করিল বিশ্রামে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বৃদ্ধ কাশী ত্যাগ করে এগিয়ে চললেন। এক গ্রামে তিনি দেখলেন যে সেখানে অধিকাংশ অধিবাসীরাই ব্রাহ্মণ। তিনি সেখানে বিশ্রাম করার জন্য থামলেন। প্রভুর প্রভাবে লোক আইল দর্শনে, লক্ষার বুদ লোক আইসে না যায় গণনে। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাবে লক্ষ লক্ষ লোক তাকে দর্শন করতে এসেছিলেন। তখন এত লোক সমাগম হয়েছিল যে তা গণনা করা সম্ভব ছিল না। গোসাঁয়ের সৌন্দর্য দেখি তাতে প্রেমাবেশ, সবে কৃষ্ণ কহে বৈষ্ণব হইল সর্বদেশ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং তাতে ভগবত প্রেমের আবেশ, তা দেখে সকলেই কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন। এভাবেই সকলে বৈষ্ণবে পরিণত হলেন। তার্কিক মীমাংসক যত মায়াবাদীগণ, সাংখ্য পাতঞ্জল স্মৃতি পুরাণ আগমন। নিজ নিজ শাস্ত্রদুগত গ্রাহে সবাই প্রচণ্ড, সর্বমত দোষী প্রভু করে খণ্ড খণ্ড। সেখানে নানা রকমের দার্শনিক ছিলেন, সেখানে তাদের কেউ তার্কিক, গৌতমীয় নৈয়ায়িক ও কণাদীয় বৈশেষিক, কেউ যমিনীর অনুগামী ও মীমাংসক, কেউ শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদী, কেউ কপিলের অনুগামী সাংখ্য দার্শনিক, কেউ পতঞ্জলির অনুগামী অষ্টাঙ্গযোগী, কেউ স্মৃতিশাস্ত্রের অনুগামী এবং পুরাণ ও তন্ত্রশাস্ত্রের অনুগামী। এইভাবে সেখানে বিভিন্ন রকমের দার্শনিক ছিলেন। তারা সকলেই তাদের নিজের মত প্রতিষ্ঠা করতে অত্যন্ত পরাক্রমশালী ছিলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সেই সমস্ত মতের ভ্রান্তি প্রদর্শন করে তাদের সিদ্ধান্তকে খণ্ড খণ্ড করলেন। সর্বত্র স্থাপয় প্রভু বৈষ্ণব সিদ্ধান্তে, প্রভুর সিদ্ধান্ত কেহ না পারে খণ্ডিতে। বেদ বেদান্ত ব্রহ্মসূত্র এবং অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বত্র শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলেন। মহাপ্রভুর সিদ্ধান্ত কেউ খণ্ডন করতে পারলেন না। হারি হারি প্রভু মতে করেন প্রবেশ, এই মতে বৈষ্ণব প্রভু কইল দক্ষিণ দেশ। শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক পরাজিত হয়ে এই সমস্ত দার্শনিক এবং তাদের অনুগামীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর মতে প্রবেশ করলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু সমগ্র দক্ষিণ ভারতকে বৈষ্ণবে পরিণত করলেন। পাশণ্ডি আইল যত পাণ্ডিত্য শুনিয়া, গর্ব করি আইল সঙ্গে শিষ্যগণ লইয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুর পাণ্ডিত্যের কথা শুনে পাশণ্ডীরা তাদের শিষ্যদের সঙ্গে নিয়ে অত্যন্ত গর্বভরে সেখানে এলেন। বৌধাচার্য মহাপণ্ডিত নিজ নবমতে প্রভুর আগে উদ্গ্রাহ কহি লাগিলা বলিতে। তাদের মধ্যে একজন হচ্ছেন মহাপণ্ডিত বৌধাচার্য। তাদের নবমত প্রতিষ্ঠা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তারা তর্কের অবতারণা করলেন। যদ্যপি অসম্ভাষ্য বৌধ অযুক্ত দেখিতে, তথাপি বলিলা প্রভু গর্ব খণ্ডাইতে। যদিও বৌদ্ধরা বেদ বিরোধী বলে সম্ভাষণের যোগ্য নয় এবং তারা নিরীশ্বরবাদী বলে তাদের দর্শন করা উচিত নয়, তবুও তাদের মত খণ্ডন করার জন্য মহাপ্রভু তাদের সঙ্গে আলোচনা করলেন। তর্ক প্রধান বৌদ্ধ শাস্ত্র নবমতে, তর্কেই খণ্ডিল প্রভু না পারে স্থাপিতে। বৌদ্ধশাস্ত্র তর্ক প্রধান এবং তার নবমত নামক নয়টি সিদ্ধান্ত আছে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের যুক্তির দ্বারাই তাদের মতকে খণ্ডন করলেন। তারা আর তাদের মত স্থাপন করতে পারলেন না। শ্রীল প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের অমৃত প্রবাহ ভাষ্য থেকে উদ্ধৃতি দিয়ে তাৎপর্যে উল্লেখ করেছেন, বৌদ্ধ মতে হীনায়ন হীনযান ও মহায়ন মহাযান দুই প্রকার পন্থা রয়েছে। সেই পন্থার গমনের প্রস্থান স্বরূপ নয়টি সিদ্ধান্ত রয়েছে, যথা বিশ্ব অনাদি অতএব ঈশ্বর শূন্য, জগৎ অসত্য অহংতত্ত্ব, জন্ম জন্মান্তর ও পরলোক প্রকৃত বুদ্ধই তত্ত্বলাভের উপায়, নির্বাণই পরমতত্ত্ব, বৌদ্ধ দর্শনই দর্শন, বেদ মানব রচিত, দয়া আদি স্বধর্ম আচরণে বৌদ্ধ জীবন। তর্কের দ্বারা কেউ কখনো পরমতত্ত্বকে জানতে পারে না। কেউ তর্কে অত্যন্ত দক্ষ হতে পারেন এবং তর্কের দ্বারা তার মত স্থাপন করতেও পারেন, কিন্তু তার থেকেও অধিক পারদর্শী তার্কিক এসে আবার তার সেই মতকে খণ্ডন করে অন্য কোনো মত স্থাপন করতে পারেন। এভাবে তর্কের দ্বারা বিভিন্ন মত স্থাপন এবং খণ্ডন হতে পারে, কিন্তু তার দ্বারা পরমতত্ত্বকে জানাতে যায় না। যারা বেদের অনুগামী তারা তা জানেন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু তর্কের দ্বারা বৌদ্ধ দর্শন খণ্ডন করেছিলেন। যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের প্রচারক তাদের অবশ্যই এরকম অনেক মানুষের সম্মুখীন হতে হবে। যারা যুক্তিতর্কে বিশ্বাসী এদের অধিকাংশই বেদের প্রামাণিকতা বিশ্বাস করে না, তবে তারা যুক্তিতর্কতে বিশ্বাস করে। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রচারকদের ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো তাদের তর্কের দ্বারা পরাস্ত করতে প্রস্তুত থাকতে হবে। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে তর্কেই খণ্ডিল প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সামনে এমন সমস্ত যুক্তি খাড়া করে দিলেন যে তারা সেই সমস্ত যুক্তি খণ্ডন করে তাদের মত প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। তাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে বিশ্ব অনাদি, কিন্তু তা যদি হয় তাহলে লয় কিংবা বিনাশের কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু বৌদ্ধ মত লয় এবং ধ্বংস হচ্ছে সর্বশ্রেষ্ঠ সত্য। সৃষ্টি যদি নিত্যকাল বর্তমান থাকে তাহলে লয় কিংবা বিনাশের কোনো প্রশ্নই ওঠে না। তাদের এই যুক্তিটি খুব একটা বলবান নয়। কেননা আমাদের ব্যবহারিক জীবনেও আমরা দেখি যে জড়জগতে সব কিছুরই আদি আছে, মধ্য আছে এবং অন্তও আছে। বৌদ্ধ দর্শনের চরম লক্ষ্য হচ্ছে যে দেহটির লয় সাধন করা। দেহটির আদি হচ্ছে বলেই দেহটির বিনাশ সম্ভব। তেমনি এই বিশ্ব একটি বিশাল দেহের মতো, কিন্তু যদি স্বীকার করা হয় যে এই বিশ্ব অনাদি, তাহলে তার লয় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং সব কিছুর লয় সাধন করার চেষ্টা করার মাধ্যমে শূন্য হওয়ার প্রচেষ্টা অসম্ভব। আমাদের ব্যবহারিক অভিজ্ঞতায় সৃষ্টি আদি স্বীকার করতে আমরা বাধ্য, এবং আমরা যখন আদি স্বীকার করি তখন আমাদের অবশ্যই একজন স্রষ্টাকে স্বীকার করতে হবে। এই স্রষ্টা নিশ্চয়ই সর্বব্যাপক শরীর রয়েছে, যা ভগবদ্গীতায় ত্রয়োদশ অধ্যায়ে চতুর্দশ শ্লোকে বর্ণনা করা হয়েছে, সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতো অখি শিরু মুখম সর্বতঃ শ্রুতিমন লোকে সর্বম আবৃত্যতিষ্ঠতি। ভগবদ্গীতা বলা হয়েছে যে তার হাত পা সর্বত্র, তার চোখ মুখ সর্বত্র, এবং তিনি সব কিছু শুনতে পান। এভাবে পরমাত্মা সর্বত্র বিরাজ করেন। সেই পরমপুরুষ নিশ্চয়ই সর্বত্র বর্তমান, তার দেহ সৃষ্টির আগেও বর্তমান ছিল, তা না হলে তিনি স্রষ্টা হবেন কি করে? সেই পরমপুরুষ যদি সৃষ্ট জীব হন তাহলে তার স্রষ্টা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার ফলে সিদ্ধান্ত করা যায় যে এক বিশেষ সময়ে এই জড়জগতের সৃষ্টি এবং সৃষ্টির পূর্বেও স্রষ্টা ছিলেন, তাই স্রষ্টা কোনো সৃষ্ট জীব নন, স্রষ্টা হচ্ছেন পরমব্রহ্ম বা পরমাত্মা। জড় পদার্থ কেবল আত্মার থেকে নিকৃষ্টই নয়, তা প্রকৃতপক্ষে আত্মার ভিত্তিতেই সৃষ্ট হয়েছে। জীবাত্মা যখন মাতৃজঠরে প্রবেশ করে তখন মায়ের দেওয়া জড় উপাদানগুলি দিয়ে তার দেহ সৃষ্ট হয়। এই জড়জগতে সব কিছুরই সৃষ্টি হয়েছে, অতএব একজন স্রষ্টা নিশ্চয়ই রয়েছেন। জড়া প্রকৃতি নিকৃষ্ট এবং জীব হচ্ছে পরা প্রকৃতি সম্ভূত, সুতরাং নিকৃষ্ট এবং উৎকৃষ্ট উভয় শক্তি পরম পুরুষের। বৌদ্ধরা বলে যে জগৎ অসত্য, কিন্তু তাদের এই সিদ্ধান্তটিও অর্থহীন। অর্থাৎ অনিত্য কিন্তু তা বলে অসত্য নয়। যদিও আমরা আমাদের দেহ নই, তো যতক্ষণ আমরা দেহটি রয়েছে ততক্ষণ আমাদের দেহের সুখ দুঃখ অনুভব করতে হবে। আমরা সেই সুখ দুঃখগুলিকে খুব একটা গুরুত্ব না দিতে পারি, কিন্তু তাহলেও তা বাস্তব, আমরা বলতে পারি না তা মিথ্যা। দেহের সুখ দুঃখগুলি যদি মিথ্যা হতো তাহলে এই জগৎও মিথ্যা হতো, এবং তাহলে কেউই তার কোনো গুরুত্বই দিত না। অতএব সিদ্ধান্ত হচ্ছে এই জড়জগৎ অসত্য বা কল্পনা নয়, তা অস্থায়ী। বৌদ্ধমতে অহং হচ্ছে পরম তত্ত্ব, কিন্তু তাহলে আমি এবং তুমি র স্বতন্ত্র থাকে না? যদি আমি না থাকি এবং তুমি না থাকো, অর্থাৎ যদি আমাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব না থাকে, তাহলে তর্কের কোনো সম্ভাবনাই থাকে না। বৌদ্ধেরা তর্কের উপর নির্ভর করে, কিন্তু অহং যদি একমাত্র তত্ত্ব হয় তাহলে কোনো প্রশ্নই ওঠে না। তর্ক করতে গেলে তুমি বা অন্য আর একজনের ব্যক্তি অনস্বীকার্য। দ্বৈত দর্শনে জীবাত্মা এবং পরমাত্মার অস্তিত্ব অবশ্যই থাকবে। ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে ভগবান তা প্রতিপন্ন করে বলেছেন, নত্যেবাহং জাতু নাশং নত্বং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃপরম। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বাদশ শ্লোকে থেকে উদ্ধৃতি প্রভুপাদ দিয়েছেন ভগবান কৃষ্ণের উক্তি। এমন কোনো সময় ছিল না, আমি ছিলাম না, অথবা তুমি ছিলে না, অথবা এই সমস্ত রাজারা ছিল না, ভবিষ্যতেও এমন কোনো সময় থাকবে না যখন আমরা থাকব না। অতীতে বিভিন্ন শরীরে আমরা ছিলাম, এই দেহের বিনাশের পরেও অন্য একটি দেহে দেহের অস্তিত্ব থাকবে। আত্মা নিত্য এবং এই জড় দেহ অথবা অন্য দেহে তার অস্তিত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকে। এই জীবনেও আমরা একটি শিশুর দেহ, একটি বালকের দেহ, একটি যুবকের দেহ এবং একটি বৃদ্ধের দেহ লাভ করার অভিজ্ঞতা উপলব্ধি করি। এই দেহটি বিনাশের পর আমরা আর একটি দেহ প্রাপ্ত হই। বৌদ্ধরা জন্মান্তরবাদ বিশ্বাস করে, কিন্তু তারা যথাযথভাবে পরবর্তী জন্মের তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। 84 লক্ষ বিভিন্ন প্রকারের জীব দেহ রয়েছে এবং পরবর্তী জীবনে আমরা তার মধ্যে থেকে যে কোনো একটি দেহ প্রাপ্ত হতে পারি, তাই মনুষ্য শরীর লাভের নিশ্চয়তা নেই। বৌদ্ধদের পঞ্চম সিদ্ধান্ত বুদ্ধি তত্ত্ব লাভের একমাত্র উপায়। এই সিদ্ধান্তটিও মেনে নেওয়া যায় না, কেননা বুদ্ধদেব বেদকে মানেননি। পরতত্ত্ব মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা ও অনুমোদন বিষয়ে নয়, তা বাস্তব বস্তু এবং তার সম্বন্ধীয় জ্ঞান বাস্তব জ্ঞান। সকলেই যদি অধিকারী হয় অথবা সকলে যদি তার নিজের বুদ্ধিকে চরম মাপকাঠি বলে মনে করে, যা আজ একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, তাহলে নানা মতের সৃষ্টি হবে এবং সকলে দাবি করবে যে তার মতটি সর্বশ্রেষ্ঠ। এটি আজ একটি মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে এবং সকলেই তার মতের মনোমত শাস্ত্র বিশ্লেষণ করে একটা একটা মত সৃষ্টি করছে। এখন সকলে এক একটি মত খাড়া করে সেটিকে পরমতত্ত্ব বলে চালাবার চেষ্টা করছে। বৌদ্ধদের ষষ্ঠ সিদ্ধান্ত নির্বাণই পরমতত্ত্ব। নির্বাণ বা লয় জড়দেহটির বেলায় প্রযোজ্য, কিন্তু আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। তা যদি না হতো তাহলে বিভিন্ন প্রকারের এত দেহের অস্তিত্ব কী করে সম্ভব? পরবর্তী জন্ম যদি সত্য হয় তাহলে পরবর্তী দেহটিও সত্য। যখনই আমরা একটি জড়দেহ ধারণ করি তখন আমাদের আর একটি দেহ ধারণ করতে হবে। সমস্ত জড়দেহের চরম গতি যদি বিলুপ্তি হয় তাহলে আমাদের নিশ্চয়ই অজড় বা চিন্ময় দেহ লাভ করতে হবে। যদি না আমরা আমাদের পরবর্তী জীবনকে মিথ্যা বলে গ্রহণ করতে চাই, চিন্ময় দেহ কিভাবে লাভ করা যায় সে সম্বন্ধে ভগবদ্গীতা 4:9 বিশ্লেষণ করে বলা হয়েছে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেতি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। হে অর্জুন, যথাযথভাবে যিনি হৃদয়ঙ্গম করেছেন যে আমার জন্ম এবং কর্ম দিব্য, তাকে এই দেহত্যাগ করার পর আর এই জড়জগতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধামে ফিরে আসেন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি, যার দ্বারা জড়দেহের জন্মমৃত্যুর বন্ধন অতিক্রম করে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। এমন নয় যে আমাদের অস্তিত্ব শূন্য হয়ে যায়, অস্তিত্ব থাকে। তবে আমরা যদি আমাদের এই জড়দেহটির প্রকৃত নির্বাণ চাই তাহলে আমাদের একটি চিন্ময় দেহ ধারণ করতে হবে, তা না হলে আত্মার নিত্যত্ব সম্ভব নয়। বৌদ্ধদের সপ্তম সিদ্ধান্ত বৌদ্ধ দর্শনই একমাত্র দর্শন, তাও মেনে নেওয়া যায় না, কেননা সেই দর্শনে অনেক ভ্রান্তি রয়েছে। পূর্ণ দর্শন হচ্ছে সেই দর্শন যাতে কোনো ভ্রান্তি নেই এবং তা হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনে কোনো ভ্রান্তি খুঁজে পাওয়া যায় না, তাই আমরা স্বীকার করি যে পরম সত্যকে জানবার জন্য বেদান্তই হচ্ছে চরম দর্শন। বৌদ্ধদের অষ্টম সিদ্ধান্ত বেদ মানব রচিত, তা যদি হতো তাহলে তা প্রামাণিক হতো না। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে সৃষ্টির অল্পকাল পরেই ব্রহ্মা বেদ প্রাপ্ত হয়েছিলেন, এমন নয় যে ব্রহ্মা বেদ সৃষ্টি করেছিলেন। যদিও ব্রহ্মা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম পুরুষ, ব্রহ্মা যদি এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব হন, অথচ তিনি যদি বেদ সৃষ্টি করে থাকেন তাহলে বৈদিক জ্ঞান ব্রহ্মার কাছে এলো কী করে? স্বাভাবিকভাবে বোঝা যায় যে বেদ এই জড়জগতের কোনো সাধারণ মানুষের কাছে থেকে আসেনি। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, সৃষ্টির পর পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন। সৃষ্টির সে আদিতে ব্রহ্মা জোড়া আর কেউ ছিলেন না, অথচ তিনি বেদ রচনা করেন। সুতরাং বেদ কোনো সৃষ্ট জীবে রচিত গ্রন্থ নয়। পরমেশ্বর ভগবান যিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন তিনি বৈদিক জ্ঞান দান করেছেন, সেই কথা শঙ্করাচার্যও স্বীকার করেছেন। যদিও শঙ্করাচার্যের মত বৈষ্ণব মত নয়, বৌদ্ধদের নবম সিদ্ধান্ত দয়াদি সৎধর্ম আচরণেই বৌদ্ধ জীবন, কিন্তু দয়াদি ধর্ম আপেক্ষিক। আমরা দয়া তাকেই প্রদর্শন করি যে আমাদের থেকে নিকৃষ্ট অথবা যে আমাদের থেকে বেশি দুঃখ কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের থেকে উৎকৃষ্ট যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে আমাদের দয়ার পাত্র হতে পারেন না, পক্ষান্তরে আমরা তার দয়ার পাত্র। অতএব দয়া প্রদর্শন করে আপেক্ষিক ক্রিয়া, এটি পরমতত্ত্ব নয়। আর তাছাড়া আমাদের নিশ্চিতভাবে জানতে হবে প্রকৃত দয়া কি। অসুস্থ ব্যক্তির নিষিদ্ধ বস্তু আহার করতে দেওয়া দয়া নয়, পক্ষান্তরে তা হিংসা। যতক্ষণ পর্যন্ত না আমরা জানতে পারছি যে প্রকৃত দয়াটা কি, ততক্ষণ আমরা কেবল দয়ার নামে উৎপাতই সৃষ্টি করি। আমরা যদি প্রকৃত দয়া প্রদর্শন করতে চাই তাহলে আমাদের কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে, যাতে জীবন তার সুপ্ত চেতনা পুনরুদ্ধার করে তার স্বরূপে অধিষ্ঠিত হতে পারে। বৌদ্ধ দর্শন যেহেতু আত্মার অস্তিত্ব স্বীকার করে না, তাই বৌদ্ধদের তথাকথিত দয়া জীবের চরম মঙ্গল সাধন সমর্থ নয়। বৌদ্ধাচার্য নবপ্রশ্ন সবই উঠাইল, দৃঢ় যুক্তি তর্কে প্রভু খণ্ড খণ্ড কইল। বৌদ্ধাচার্য নবপ্রশ্নের সবকটি প্রশ্ন উত্থাপন করলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু দৃঢ় যুক্তির দ্বারা সেগুলি খণ্ড বিখণ্ড করে ফেললেন। দার্শনিক পণ্ডিত সবাই পাইল পরাজয়, লোকে হাস্য করে বৌদ্ধ পাইল লজ্জা ভয়। সে সমস্ত মনোধর্ম দার্শনিক এবং পণ্ডিতেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে পরাজিত হলেন, তা দেখে লোকেরা হাসতে লাগলেন এবং বৌদ্ধরা লজ্জিত হল ও ভয় পেল। সেই সমস্ত দার্শনিকেরা সকলেই ছিলেন নাস্তিক, কেননা তারা ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করতেন না। নাস্তিকেরা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা খুব পারদর্শী হতে পারে, কিন্তু ভগবত বিশ্বাসী বৈষ্ণবেরা তাদের অনায়াসে পরাজিত করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যুক্ত সমস্ত প্রচারকদের দৃঢ় যুক্তির সাহায্যে সব রকমের নাস্তিকবাদের পরাজিত করতে অত্যন্ত সুদক্ষ হতে হবে। প্রভুকে বৈষ্ণব জানি বৌদ্ধ ঘরে গেল, সকল বৌদ্ধ মিলি তবে কুমন্ত্রণা করিল। সেই বৌদ্ধরা বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব। তারা সকলে অত্যন্ত বিষণ্ণ চিত্তে ঘরে ফিরে গেলেন এবং সেখানে সকলে মিলে তারা এক কুমন্ত্রণা করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।